You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
Yeah. শ্রোতা বন্ধুরা, দুঃখিত, আগে একটুখানি একটু আমার আওয়াজ চলে আসছে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠান পরিচালনায় এবং প্যানেলে আমি অনেকদিন পর আমি একাই আছি, সুমিত। আজ বুধবার 15 জানুয়ারি 2020, পহেলা মাঘ 1426 এবং 18ই জমাদুল আউয়াল 1441 হিজড়ি। এই অনুষ্ঠান শুনতে পান প্রতি বুধবার রাত 8টা থেকে 9টা অবধি এক ঘন্টা আর রেডিও 4EB 98.1 FM থেকে। এছাড়াও এই অনুষ্ঠান কিন্তু আপনারা রেডিও 4EB যদি ওয়েবসাইটে যান, কারো যদি আজকাল যে যুগ, তাতে অনেকেরই হয়তো বা সত্যিকারের রেডিও নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে হয়তো গাড়িতেও থাকে না, যেমন অনেকের হয়তো শুধু ডিজিটাল রেডিও রয়েছে। সেক্ষেত্রে আপনাদের, আপনারা যদি এই রেডিও শুনতে চান, আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে রেডিও 4EB-এর ওয়েব পেজে গেলে সেখানে লাইভ প্রোগ্রাম নামে একটি ট্যাব থাকে ওপরে, সেখানে ক্লিক করলেই আপনারা এই মুহূর্তে যে লাইভ প্রোগ্রাম, যেমন আমি বকবক করছি, এটা আপনারা সেই ওয়েব পেজ থ্রু ওয়েবে শুনতে পারবেন। কাজে এটা রেডিও হলেও কিন্তু সেই অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল রেডিও আর নেই, এখন অনেকখানি এটি যুগের সাথে তাল মিলিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের রেডিও এগিয়ে চলেছে গোলাম মোস্তফার ভাষায়। আপনাদেরকে আবারও কাছে পেয়ে আমি খুব আনন্দিত। আমরা অস্ট্রেলিয়াতে যারা রয়েছি, তারা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েকটি সপ্তাহ ধরে অ্যাকচুয়ালি আমরা খুব একটি কঠিন সময় পার করছি। আমাদের কুইন্সল্যান্ডে হয়তো ব্যাপারটি অতখানি জোরালো হয়নি, কিন্তু অনেক জায়গাতেই আমরা জানি বুশফায়ার বা দাবানল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটা হয়েছে প্রবলভাবে। এবং আমার কাছে যে অ্যাপসগুলো আছে নিউজে, সেখানে প্রায় আপডেট আসতে থাকে যে অমুক জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয়েছে, তমুক জায়গায় সবাইকে সরে যেতে বলা হয়েছে। তো ফর্চুনেটলি আমরা যারা কুইন্সল্যান্ডে যারা রয়েছে, কুইন্সল্যান্ডে এটার সিভিয়ারিটি যথেষ্ট কম ছিল। মূলত নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া, এই দুটো স্টেটেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ এবং সেই সাথে পশু পাখি প্রচণ্ডভাবে এটাতে, দুঃখিত, মানুষ এবং পশু পাখি দুইজন গ্রুপই আর কি, দুইজন এবং গাছপালা তো অবশ্যই, সবাই আসলে পুরো প্রকৃতি ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। বলা হচ্ছে যে কিছুদিন আগে আমি দেখেছিলাম প্রায় 500 মিলিয়ন অর্থাৎ 450 কোটির মতো প্রাণী ওয়াইপড আউট হয়ে গেছে, অর্থাৎ তারা পুড়ে গেছে অথবা মরে গেছে অথবা তারা পালাতে পারেনি, রেস্কিউ করা যায়নি। এবং নতুন একটি গবেষণা এসছে, নতুন একটি ক্যালকুলেশন এসছে এবং সে অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 1 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি প্রাণী কিন্তু প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে অস্ট্রেলিয়ার বুক থেকে। এবং ধারণা করা হচ্ছে যে কিছু কিছু প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, কিছু কিছু প্রজাতি, আমি আবারও বলছি, যেমন ক্যাঙ্গারুর অনেকগুলো প্রজাতি ছিল, কোয়ালার অনেকগুলো প্রজাতি ছিল, সাপ তো অবশ্যই ছিল অনেক। এই যে অস্ট্রেলিয়ার যে একটি ফ্লোরা এবং ফনার যে একটা সুন্দর একটা ইকোলজি ছিল, সেটা অনেকখানি হ্যাম্পার্ড হয়েছে। এবং একটি প্রজাতি, এবং বেশ কিছু যদি প্রজাতি এভাবে বিলুপ্ত হয়ে যায়, তাহলে দেখুন এটা আসলে খুবই দুঃখের বিষয় হবে যে সভ্যতার উত্তরণের সাথে সাথে এবং পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে মানব সভ্যতা যতই বাড়ছে, মানুষ যতই ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে, সেই সাথে বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণ হোক বা মানুষের তৈরি কৃত্রিম কারণ হোক অথবা অন্য কোনো কারণ হোক, মানে মহাকাশ জাতীয় মহাজাগতিক কারণও হতে পারে, কিছু না কিছুভাবে আমরা অনেকখানি অনেক প্রজাতি আমরা হারিয়ে ফেলেছি। আমরা ডোডো পাখি হারিয়ে ফেলেছি, যদিও আমরা ডোডো এখনও পাই, কারণ ডোডোর নামে একটি কোম্পানি আছে যারা বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে থাকে। তবে ডোডো পাখি যেটি ছিল মরিশাসে, সেটি আমরা হারিয়ে ফেলেছি। এরকমভাবেই একটা বড় দাঁতালা সাইবারটিক টাইগার ছিল, সেটাও আমরা হারিয়ে ফেলেছি। অতিকাইডানোস হয়তো আমরা হারিয়েছি, সেটা যদিও মানুষের কারণ ছিল না, সেটি মহাজাগতিক কারণ ছিল। কিন্তু এই যে একটি কারণ, আরেকটি হলো যেটা প্রাকৃতিক কারণ, আমি জানি না এই দাবানল যে শুরু হয়েছিল, এটির একদম সূতিকা লগ্নে যখন, মানে ব্যাপারটি যখন শুরু হয়েছিল, তখন তো এর মধ্যে কতটুকু মানুষই ইনভলভমেন্ট ছিল ডাইরেক্ট, বাট ইনডাইরেক্টলি কিন্তু অবশ্যই একটি ইনভলভমেন্ট রয়েছে। এবং সেটি সবাই এখন বলছেন, আপামর জনসাধারণ থেকে সবারই এটা এখন আর বুঝতে বাকি নেই যে অস্ট্রেলিয়া সহ সারা পৃথিবীতে কিন্তু বৈশ্বিক উষ্ণতা যে হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন এবং সেই সাথে এই যে আপনাকে যেটা বলবো যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু এইটার একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এমন আমি আজ ফেসবুকে দেখছিলাম যে একটি ডাটা দেখানো হয়েছে, গ্রাফিক্যাল ডাটা, যে 1910, 11, 12, 13 অস্ট্রেলিয়া যেরকম টেম্পারেচার ছিল, দ্যাট ওয়াজ ভেরি কুল। এবং রিসেন্ট কয়েকটা বছরে এই আগের চার পাঁচ বছরে অস্ট্রেলিয়া হ্যাজ বিকাম ভেরি ভেরি হট। তো যেটা হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে, এবং এটা নাকি ইট উইল বি কন্টিনিউইং, সো দেখা যাচ্ছে যে এইভাবে যদি বৈশ্বিক উষ্ণতা যদি বাড়তে থাকে, গ্লোবাল ওয়ার্মিং যদি হতে থাকে, তাহলে কিন্তু পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে কিন্তু আমাদেরই মানে আমাদের তো ক্ষতি হচ্ছেই, সেই সাথে পৃথিবী কিন্তু শুধু আমাদের একার না, এটা বারবার মনে রাখতে হবে যে পৃথিবী কিন্তু শুধু মানুষের একার না, পৃথিবী কিন্তু সবার, মানে সমস্ত প্রাণীকুল এবং উদ্ভিদকুল সবারই কিন্তু পৃথিবীতে সমান রকমের হক আছে, এখন যে যেভাবে টিকে থাকতে পারে। এই জন্যই আগের দিনে মুনি ঋষিরা জ্ঞানীগুণীরা কথা বলেছিলেন যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, অর্থাৎ যে সবচেয়ে বেশি ফিট করে, যে সবচেয়ে বেশি ফিট দৈহিকভাবে মানসিকভাবে সবভাবে এবং অ্যাডাপটিভ ওর, সেই কেবলমাত্র টিকে থাকতে পারবে, যে পারবে না সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং এখান থেকেই কথাটি এসছে, একটা সময় যখন মানুষ প্রকৃতির উপরে অনেক নির্ভরশীল ছিল এবং প্রকৃতির যেখানে অনেক বেশি ক্ষমতা ছিল, প্রকৃতির এখনও অনেক ক্ষমতা আছে কিন্তু প্রকৃতিকে আমরা অনেক ক্ষেত্রেই বশ মানাতে পেরেছি কিছু কিছু সেকশনে, কিন্তু পুরোটি পারিনি। কিন্তু যখন প্রকৃতিকে কোনোভাবেই বশ মানানো যেত না, প্রকৃতিই যখন পরম পূজনীয় ছিল, সেই সময় কিন্তু এই কথাটি 100% ট্রু ছিল যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। দেখা গেছে যে কোনো একটি গাছের যদি বেশি মানে যেটা বলা হয় যে প্রজনন ক্ষমতা যদি বেশি থাকতো, যদি কোনো গাছ যদি তাড়াতাড়ি বাড়তে পারতো, তাহলে সেই গাছের জন্য অন্য গাছ বাড়তে পারতো না। ঠিক একইভাবে আমরা পড়তাম ছোটোবেলায় যে কোনো এক জায়গায় যদি যেমন একটি জায়গায় অনেক শুয়োর আছে, বাঘ শুয়োরকে খায়, তো কোনো কারণে যদি বাঘ বেশি শুয়োরকে খেয়ে ফেলে তাহলে খাবারের অভাব হবে এবং বাঘ আলটিমেটলি আবার কমে যাবে, আবার বাঘ আলটিমেটলি কমে গেলে কিন্তু আবার শুয়োরা আলটিমেটলি বেড়ে যাবে। তো ব্যাপারটা ওইরকম যে কোনো একটা মানে এইভাবে যে খাদ্য চেনটা ছিল সেভাবে এটা মেনটেন হতো, এবং এটা কোনোভাবে যখন হ্যাম্পার হওয়া শুরু করলো তখনই কিন্তু আস্তে আস্তে এগুলোর বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এবং হ্যাম্পারটা যখন শুরু হয়েছে, যখন মানুষ আস্তে আস্তে তাদের বুদ্ধি বলে প্রকৃতিকে বশ মানানোর চেষ্টা শুরু করেছে, তখন থেকেই এটা শুরু হয়েছে। এবং এইটার ইনিশিয়ালি হয়তো মানুষ ভেবেছে যে তারা জয়যুক্ত হয়েছে, কিন্তু আসলে সবসময় তা হয় না। দাবানলের ভয়াবহতা এতটাই বেশি, দাবানল অ্যাকচুয়ালি আমি মানে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে দাবানল কিন্তু দাবানল অর্থাৎ বুশফায়ার একদমই প্রিভেলিং কোনো ঘটনা নয়, কারণ প্রথমত আমাদের ওখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়, আমাদের ওখানে তাপমাত্রা কখনোই অতিরিক্ত রকমের বেশি থাকে না এবং যথেষ্ট আর্দ্র থাকে তাপমাত্রা, বেশি ড্রাই থাকে না, শুষ্ক নয়। এবং দাবানল হওয়ার জন্য শুষ্কতা খুবই জরুরি, শুষ্ক এবং অত্যন্ত বেশি তাপমাত্রা থাকতে হবে। তো এই দুটি আমাদের দেশে খুব একটা একসাথে পাওয়া যায় না। আর সেই সাথে যেটা ছিল যে যেহেতু মানুষ অনেক বেশি আমাদের দেশে, গাছপালা বনায়নের তো বুশ যেটাকে আমরা বলি, সকল বুশ যথেষ্ট পরিমাণে কম। আমার মনে হয় লাস্ট বুশ আমরা মডার্ন সময়ে পড়েছি জসীমউদ্দিনের কবিতায়, যে উনি জসীমউদ্দিনের পল্লীগ্রাম নামে একটি কবিতা ছিল আমাদের, আমরা যখন 11 বা 12 শ্রেণীতে পড়ি সে সময়, এবং সেখানে উনি যেভাবে পল্লীগ্রামের বর্ণনা দিয়েছেন সেটা আমি কখনো দেখিনি আমার জীবনে, কোনো পল্লীগ্রামই আমি দেখিনি, ওইটা নেই। কিন্তু ওইটার খানিকটা অংশ আমি অস্ট্রেলিয়াতে পাই, বেশ খানিকটা, যদিও মানে উনি হিজল তমাল বিভিন্ন পারুল অনেক গাছের নাম বলেছেন, সেগুলো আমাদের এখানে নেই, কিন্তু উনি যে বলেছেন ওখানে যে কুলকুল করে পানি বর্ষণ হচ্ছে এবং বর্ষণের সাথে কুলকুল করে পানি চলে যাচ্ছে, পানির সাথে সাথে ঝরে পড়া পাতা এবং ঝরে পড়া ফুল সবগুলো একসাথে ওটার সাথে সাথে চলে যাচ্ছে এবং একটি মোহনীয় দৃশ্যের অবতারণা করছে, সেটি কিন্তু আমি কিছুটা এখানে পেতাম মানে এখনও পাই, কিছুটা ক্লোজ করা যায়। সো বুশ ফায়ার বা দাবানল আমাদের প্রিভেলিং ছিল না, আমি শুধু বইতে পড়তাম যে এরকম হয়, এবং আমি রেকর্ডে যেটা জানি যে আমাদের সেগমেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ডের দাবানল মোস্ট প্রবাবলি মহাভারতে উল্লেখ রয়েছে, যে যখন পাণ্ডবরা তাদের নতুন রাজধানী তৈরি করার চেষ্টা করলো এবং সেটা হস্তিনাপুর থেকে দূরে, মানে হস্তিনাপুরের কাছাকাছি হবে আবার বেশি দূরেও হবে না, তখন যমুনা নদীর অপর পাশে অর্থাৎ যে পাশে হস্তিনাপুর ছিল কৌরবদের রাজধানী, তার অপর পাশে অনেক জঙ্গল ছিল, বুশ ছিল, সকল না, দ্যার ওয়াজ এ বুশ অ্যাকচুয়ালি, সো অনেক বড় বুশ ছিল এখানে। এবং সেই বুশ যতদূর ধারণা করা হয়, আমি যদি একদম নিরপেক্ষভাবে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিই, একজন নর্মাল মানুষের যৌক্তিকভাবে যদি কথাটা বলি, তাহলে সে সময় ওখানে আগুন হয়তো বা ধরানো হয়েছিল মানুষ ক্রিয়েট করেছিল এবং তাতে ছারকার হয়ে যায় পুরো ওখানকার বুশ এবং জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে তারা ওইখানে খুব প্ল্যান মতো নতুন রাজধানী ইন্দ্রপ্রস্থ তৈরি করেন এবং মহাভারতে সেই ইন্দ্রপ্রস্থের সুন্দর ডিটেল ডিজাইন আছে যে কীভাবে কোনখানে কী ছিল, কতটুকু রাস্তা চওড়া ছিল, হাবিজাবি যাই হোক, ওগুলো আমাদের বিষয় না। তো ওইখানে দাবানলে ওইটাকে লেজিট করার জন্য তখন ওখানে বেশ কিছু কাহিনী বলা হয়েছিল, আমি সেই কাহিনীতে যাচ্ছি না। তবে ওই দাবানল যখন শেষ হয়েছিল তখন বলা হয়েছিল মহাভারতে স্পষ্ট উল্লেখ আছে যে মাত্র দুটো তিন গ্রুপ অফ অ্যানিমাল তারা বাঁচতে পেরেছিল, তিনটে অ্যানিমাল বাঁচতে পেরেছিল, একজন হচ্ছে ময়দানব, একজন ডিমন, যাকে বাঁচতে দেওয়া হয়েছিল কারণ হি ওয়াজ এ গ্রেট আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, সো উনি বলেছিলেন যে উনি নতুন রাজধানী তৈরি করে দেবেন বিনামূল্যে, সেজন্য তাকে বেঁচে থাকতে দেওয়া হয় এবং তাকে শেল্টার দেওয়া হয়। আরেকটা ছিল তক্ষক সাপ, তক্ষক সাপ ইজ মোর লাইক এ গুই সাপ, ওর মেবি আমাদের এখানে যে ওয়াটার ড্রাগনগুলো আছে যারা নদীর কাছাকাছি থাকেন, আমি আগে ক্যাঙ্গারু পয়েন্টে থাকতাম, এখানেই থাকতাম এবং প্রচুর ওয়াটার ড্রাগন দেখতাম, আমি একদম পছন্দ করি না দেখতে, অত্যন্ত বাজে বাট অত্যন্ত নিরীহ একটি প্রাণী, কিছুই করে না, সুদূর উৎপ হয়, মোস্ট প্রবলি ওরকম কিছু একটা সাপ, তক্ষক সাপ, এবং চিড়িয়াখানায় পাওয়া যায়, আমাদের দেশে চিড়িয়াখানায় আছে। আরেকটি হচ্ছে একটি সারস ফ্যামিলি, এই মাত্র তিনটি প্রাণী তারা ওখান থেকে বাঁচতে পেরেছিল। এই এবং তক্ষক সাপের ফুল ফ্যামিলি ধ্বংস হয়ে গেছিলো, ওতে শুধুমাত্র তক্ষক নাগ নিজে বেঁচেছিল এবং সেজন্য তার পরবর্তী সে তার আজীবন একটি ইয়া ছিল, মানে তার একটা জ্বালা ছিল যে সে তার ফ্যামিলি যে ধ্বংস হয়ে গেছে সেটার প্রতিশোধ সে নেবে। এবং মহাভারতের একদম শেষে, একদম শেষের দিকে এই তক্ষক নাগই পাণ্ডব বংশকে অলমোস্ট ধ্বংস করে দেয়, সেটার বিশাল বড় কাহিনী, আমি সেই বিশাল বড় কাহিনীতে অবশ্যই যাব না, কিন্তু আমি এখানে একটা মেটাফোরিকভাবে যে কথাটা বলা হচ্ছে যে যে এই যে মানে মানে এইটা একটা মেটাফোর যে তক্ষক সাপ হয়তো বা পরবর্তীতে পাণ্ডব বংশকে ধ্বংস করে ফেললো সামহাও, এটা আমরা পরে কোনো সময় বলবো অথবা আপনারা পড়ে নেবেন, কিন্তু যেটা হচ্ছে যে এই যে আমরা যদি এভাবে জলবায়ু পরিবর্তনের জন্য যদি আমরা যথেষ্ট পরিমাণে উদ্যোগ না নেই, তাহলে কিন্তু এরকমভাবে প্রকৃতি আমাদেরকে বারবার আঘাত হানবে। প্রকৃতি কিন্তু অনেকটা মায়ের মতো আমাদের কাছে, প্রকৃতিতেই আমরা বড় হই, মানে ধার্মিক যারা তারা বাদে আমি এমনি বলছি যে যা মনে করেন যে অনেক গ্রুপই তো পিপল পৃথিবীতে আছে, অনেক ধরনের ফিলোসফি পৃথিবীতে আছে এবং প্রকৃতিকে প্রকৃতিকে যেটাকে বলে শ্রদ্ধা করা বা প্রকৃতিকে অনেকটা পূজা করাই, অনেক ফিলোসফিতেই এটা একটা ট্র্যাডিশন এবং এটি মেইন স্ট্রিম। তো যেটা বলতে চাচ্ছি যে প্রকৃতি হচ্ছে মায়ের মতো এবং তার আদর স্নেহ মমতায় কিন্তু গাছপালা, সমস্ত পশু পাখি, মানবকুল এবং আর যা যা আছে সব কিছুই বেড়ে ওঠে এবং সবার সাথে সবার এই প্রকৃতির প্রতিটা উপাদানের এক্সচেঞ্জ এর কারণে প্রতিটা জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল এরা টিকে থাকে, এরা বেঁচে থাকে। তো আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করতে থাকি ইনডাইরেক্টলিভাবে, তাহলে কিন্তু প্রকৃতি আমাদেরকে আঘাত হানবে এবং এইভাবে বারবার করে একটা এমন বড় বড় আঘাত হবে যাতে জানমালের ক্ষয়ক্ষতির সাথে সাথে এত বড় এটাই আঘাত হবে যে সেটা হয়তো বা কখনো রিপেয়ার করা যাবে না। সো আসুন আমরা সচেতন হই, আমরা চেষ্টা করি যে যেভাবেই হোক আমাদের এই জলবায়ু, আমাদের পৃথিবীকে যেন আমরা রক্ষা করতে পারি, কারণ অস্ট্রেলিয়া যেরকম একটি বুশফায়ার আমরা দেখলাম এরকম আমরা আর দেখতে চাই না। মানে আমি যেমন মহাভারতের সময় পড়েছি, মহাভারত অনেক আগে লেখা হয়েছে, প্রায় 5000 বছর আগে হয়তো লেখা হয়েছে আমার ধারণা, আমি যদি জানি, তাহলে 5000 বছর পরে যেন আমি আবার এরকম মানে 5000 বছর পরে যারা মানবকুল থাকবে, আমাদের বংশ, আপনার বংশ যারা থাকবে, তারা যেন আবার বলতে পারে যে হ্যাঁ 5 বছর আগে অস্ট্রেলিয়াতে এরকম একটি আমরা ডকুমেন্টেড দাবানল দেখেছিলাম, বুশফায়ার, যেখানে অনেক স্পিসিস ওয়াইপড আউট হয়ে গেছিলো, যেরকমভাবে মহাভারত আমরা দেখি যে সব কিছু ওয়াইপড আউট হয়ে গেছিলো, শুধুমাত্র কিছু বাকি ছিল। তো আসুন আমরা ঈশ্বরের কাছে হোক, নিজেদের কাছে হোক, নিজেদের কাছে একটা কমিটেড হয়ে যে আমরা যেন পৃথিবীকে বাঁচাই, প্রকৃতিকে বাঁচাই, সবাইকে যেন ভালোবাসি, প্রতিটা পশু পাখি গাছপালাকে যেন ভালোবাসি, অযথা কাউকে যেন হয়রানি এবং ডিস্টার্ব না করি এবং অযথাকে যেন কাউকে মারামারি না করি। চলুন আবার টিকা, প্রথম গানটি বলা হয়নি, প্রথম গানটি শুকনো পাতা রূপে পায়ে নজরুলসঙ্গীত, অত্যন্ত বিখ্যাত নজরুলসঙ্গীত, গানটি করা হয়েছে আসলে একটি টার্কিশ গানের উপরে বেস করে, মানে আমি করিনি, কাজী নজরুল ইসলাম করেছেন এবং উনি যখন টার্কিতে ছিলেন তখন উনি এই সুরটি উঠিয়ে আনেন ওনার মাথায় এবং সেই সুরটি উনি পরে বসিয়ে দেন, ওনার এই গানের কথা, গানের কথাগুলি এই সুরের মধ্যে উনি বসিয়ে দেন, ফলে একটি কালজয়ী গানের রচনা হয়। এই গানটি আমি পার্টিকুলারলি বাজালাম কারণ আমাদের আগে জাস্ট আমাদের আগেই কিন্তু গ্রিক গানের গ্রিক অনুষ্ঠান হয় গ্রিক ল্যাঙ্গুয়েজের এবং এই গানটি গ্রিক ভাষাতেও আছে, তো আমি যখন গানটি চাচ্ছিলাম তখন যারা গ্রিকে যারা ছিলেন আমার এখানে উল্টা পাশে, মানে আমার রেডিও স্টেশনে যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন বা ছবিও দেখেছেন, আর পাশের স্টুডিওটি দেখা যায় এবং সেখানে যারা ছিলেন তারা খুব অবাক হলেন হঠাৎ করে যে এই গান আমি বাজাচ্ছি কেন, বা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আর কি। তারা আসেননি কারণ আমার তারা হয়তো তাদের চোখে মুখে আমি বেশ একটা অনুসন্ধিৎসু একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমি প্রোগ্রাম চালাচ্ছিলাম তাই ওনারা ডিস্টার্ব করতে আসেননি। যাই হোক শ্রোতা বন্ধুরা, চলে আরেকটি গান শুনে নিচ্ছে, অনেকক্ষণ আমি বকবক করলাম, আসুন একটু ক্ষমা দিই আপনাদেরকে। গানটি এরপরে গানটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন জয়তী মুখোপাধ্যায়, সরি চক্রবর্তী।
জি
কেমন লাগলো শ্রোতা বন্ধু কখন গানটি? দুঃখিত, আরেকটি গান চালু হয়ে গেছিল। এটাকে বোধহয় বলে মডার্ন টেকনোলজির মানে কি বলে বিড়ম্বনা। আগে ছিল যে যে গানটা আমি বাজাতে চাচ্ছি শুধুমাত্র সেই গানটিই চলতো। আজকাল কি হলো আমি বুঝলাম না যে একসাথে অনেকগুলো গান বাজে এবং এটি আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। মাঝে মাঝে অতিরিক্ত আসলে আনন্দ মানে অতিরিক্ত আরামও আসলে খুব একটা আরামদায়ক নয়, এর কারণে এটিকে মেনটেন করার জন্য যথেষ্ট কষ্ট করতে হয়। যাই হোক, আমরা জানি ঢাকায়, আমরা যারা ঢাকার বাসী অনেকেই আছেন এখানে, আমরা জানি যে ঢাকায় সিটি কর্পোরেশন নির্বাচন হবে ভেরি সুন এবং সেটা ডেট যেটা দেওয়া হয়েছে সেটা সরস্বতী পূজার দিন পড়ে গিয়েছে। দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে তাই রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার পর থেকে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। 30 জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা, পুজোর দিনে ভোটের তারিখ পড়ায় তা পেছানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। শুনানি শেষে আজ রিটটি খারিজ করে দেন বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ। আদালত বলেছেন ঢাকার সিটি নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই, তা নির্বাচন পেছাতে যে রিট করা হয়েছে তা সরাসরি খারিজ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংসদ দুপুরেই তারিখ পেছানোর দাবিতে মিছিল করে, তবে রিট খারিজের খবরে তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যুক্ত হয়ে শাহবাগকে বিক্ষোভ করেছেন। বরুণ সাহা নামে এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, সরস্বতী পুজো সার্বজনীন উৎসব, এটি হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর ভোটকেন্দ্রগুলোও পরে শিক্ষা প্রতিষ্ঠানে। ধর্মীয় উৎসবের দিন নির্বাচনের তারিখ ঠিক করা ভবিষ্যতের জন্য বাজে উদাহরণ হয়ে থাকবে। নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন, 30 তারিখে নির্বাচন মানি না মানব না, পুজো দিনের নির্বাচন মানি না মানব না। শিক্ষার্থীরা বলেন নির্বাচনের কমিশনের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানে এটা করা ঠিক হয়নি। তারা জানেন দাবি না মানা একটি বিক্ষোভ চালিয়ে যাবেন তারা দাবি না মানা পর্যন্ত। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আরেকটি আমি পড়েছি যে তিনি নির্বাচন কমিশনার যে তিনি বলেছেন যে ভোট এবং পুজো দুটি পবিত্র কাজ, সো দুটিতে কোনো বাধা নেই। আমার মনে হয় তিনি হয়তো পুজোর ব্যাপার স্যাপারগুলো বোঝেন না অথবা তিনি ফাজলামো করছেন আমাদের সাথে। এই ধরনের কথা আসলে এই ধরনের গুরুভার কোনো ব্যক্তির মুখ থেকে আসাটা ঠিক না এবং যে কোনো বিষয়ই আমি মনে করি যে কোনো বিষয় এই ধরনের মন্তব্য বা মানে মন্তব্যটা যে কোনো মানে যে কোনো ব্যাপার এই ধরনের ব্যাপারগুলোতে যেখানে একটি বাজে উদাহরণ হতে পারে অথবা সাধারণ মানুষের প্রবলেম হতে পারে সেগুলো মনে হয় আমাদের একটু মাথায় রাখা উচিত এবং সরকারেরও মাথায় রাখা উচিত যে ধর্ম যার যার মানি কথাটা উৎসব সবার। আপনি যদি উৎসবে অংশগ্রহণ নাও করে থাকেন তবু আপনার প্রতিবেশী যারা উৎসবে অংশগ্রহণ করছেন বা তারা ধর্মীয়ভাবে যদি সেটাকে পালন করে থাকেন তাহলে তার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সেটাকে করতে সাহায্য করা বোধহয় উচিত, মানে উচিত বলতে এটাই বোধহয় মানবতা এবং ধর্মীয়ভাবেও তা বলা হয়েছে এবং এটা ভদ্রতাও বটে। যাই হোক, আরেকটা আমরা খবর আমি দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বাল্যবিবাহ কমছে না এবং এটা থামবে কবে সেটাও জানা যাচ্ছে না। 20-24 বছর বয়সী বিবাহিত নারীদের মধ্যে বাল্যবিবাহের হার 2007 সালে ছিল 66%, 2011-তে 65%, 2014-তে 59% এবং 2017-18-তে 59%। আসলে পার্সেন্ট বলার থেকে আমার মনে হয় শতাংশ বলাটাতে ভালো ছিল, বাংলাটা শুনতে বেশি সুন্দর লাগে এবং বাংলাটাই বোধহয় আমার মুখে ভালো আসছে। জাতীয় জরিপে বলেছেন 3 বছর ধরে বাল্যবিবাহের হার উঁচুতে আটকে আছে। সরেজমিন অনুসন্ধান বলছে বাল্যবিবাহ নিরসন ও প্রতিরোধের কার্যক্রমগুলো সামাজিক মনোভাব ও পরিস্থিতির বাধ্যবাধকতার কাছে হার মেনেছে। বিয়েতে অবাধ কারচুপি কৌশল এবং বিয়ে টিকে থাকাও সমস্যাটি জিয়ে রাখছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ 2017-18 অনুযায়ী 18 বছরের আগেই দেশের প্রায় 60% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। 2014 সালে এমনটি দেখা গিয়েছিল বাল্যবিবাহের প্রবণতা বুঝতে 20-24 বছর বয়সী নারীদের বিয়ের বয়স দেখা হয়েছে। তবে এই হিসাবে 2007 এবং 2011 সালে বাল্যবিবাহের হার 65% বা তার বেশি ছিল, 2014 সালে তা 59% নেমে এসছে বটে, কিন্তু সেখানেই থমকে আছে। বাংলাদেশ পুরুষ পরিসংখ্যান ব্যুরোর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2019 অবশ্য বাল্যবিবাহের হার কিছুটা কম দেখাচ্ছে। এই নমুনা অনুযায়ী 51% 51% মেয়ের বাল্যবিবাহ হচ্ছে। 2012-13 সালে এই হারের শতাংশ ছিল 52%। বাল্যবিবাহ ঠেকাতে সরকার নতুন করে আইন করেছে, সরকারি বেসরকারি অনেক কর্মসূচি আছে, বাল্যবিবাহের প্রতিরোধও কিন্তু বাড়ছে। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবে গত বছর 10 জেলায় প্রতিরোধের ঘটনা ছিল সবচেয়ে বেশি। অধিদপ্তর বলেছে জেলাগুলো বাল্যবিবাহের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রথম আলো প্রতিবেদক প্রতিনিধিরা জেলাগুলোতে সরেজমিনে অনুসন্ধান করে দেখেছেন আইন কর্মসূচি বা প্রতিরোধ সত্ত্বেও কীভাবে সামাজিক মনোভাব আর পরিস্থিতির বাধ্যবাধকতা জিতে যাচ্ছে। ফেদোসি সুলতানা বহু বছর ধরে জেন্ডার সংবেদনশীলতা জাতীয় নীতি কর্মসূচি পরিচালনার কাজে যুক্ত আছেন। প্রথম আলোকে তিনি বলেন, বেশ কিছু সামাজিক কারণে মেয়েদের নিয়ে অভিভাবকদের মনে বড় স্বপ্ন নেই। পড়াশোনা বন্ধ করলে মেয়ের জন্য ভালো কাজের সুযোগও নেই। অভিভাবকদের লক্ষ্য মেয়ের বিয়েতেই আটকে যাচ্ছে। বাল্যবিবাহ ঠেকাতে সরকার কাজী অর্থাৎ বিবাহ নিবন্ধক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। স্কুল কলেজে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তির একটি উদ্দেশ্য বাল্যবিবাহ কমানো। জাতীয় হেল্পলাইন সেন্টার 109 নম্বরে ফোন করে বাল্যবিবাহ ঠেকাতে সাহায্য চাওয়া যায়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের এমন অনেক প্রত্যক্ষ পরোক্ষ কর্মসূচি আছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থারও, কিন্তু সামাজিক মনোভাব আর পরিস্থিতির অচলায়তনে ধাক্কা দেওয়া কঠিন হচ্ছে। গত ডিসেম্বর মাসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে ঠিক করা হয়। নবম শ্রেণীতে পড়ুয়া এক প্রতিবেশী 999 নাম্বারে কল করে খবরটি জানায়। পুলিশ এসে বিয়ে বন্ধ করে 50,000 টাকা জরিমানা করেন। বাবা মুসলেকা দিয়ে বলেন 18 বছর আগে মেয়ের বিয়ে দেবেন না, কিন্তু পরের দিন নানি বাড়িতে নিয়ে মেয়েটির বিয়ে দিয়েছেন। সমাজের প্রবলতর মনোভাব বাল্যবিবাহের পক্ষে, প্রথা ও রীতিনীতির ঝোঁক সেদিকেই আছে। নিরাপত্তাহীনতা, দারিদ্রতা ও প্রাকৃতিক দুর্যোগের মতো প্রতিকূল পরিবেশের বাধা, শিক্ষা সচেতনতারও অভাব আছে। আবার বলছে, ভুয়া জন্মসনদ ও কাজীর কারসুপির সাহায্যে অভিভাবকেরা অনায়াসে বিয়ে দিচ্ছেন। ধরা পড়লে সাজা হচ্ছে, কিন্তু বিয়ে হয়ে গেলে তা অবৈধ বা বাতিল হচ্ছে না, টিকে থাকছে। সরকার কেন এই বাধাগুলো দূর করতে পারছে না? দেখা যায় যে গভীর রাতে এলাকার কোনো মৌলানা বা কাজীকে ডেকে নিবন্ধন ছাড়া অথবা ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে নাবালিকা বিয়ে দেওয়া হয়। ভুয়া জন্ম সনদ সস্তায় পাওয়া যায়। নোটারি পাবলিকের কাছে বয়সের ভুয়া হলফনামা করিয়েও বিয়ে হচ্ছে, কখনোই কাগজপত্র থাকছে না। ইদানিং মেয়েকে গোপনে আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, তবে এমন ঘটনার গোপন গোনাগাথা নেই। তো যেটা দেখা যাচ্ছে যে এইভাবে ও সর্বোচ্চ যে 10 জেলা সেটা আমি বলছি, যেখানে সবচেয়ে বেশি বাল্যবিবাহের রেট সবচেয়ে বেশি আছে। সবচেয়ে বেশি মহিলা বিষয়ক অধিদপ্তর 2018 সালে দেশজুড়ে মোট 1,756 বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। প্রতিরোধ সবচেয়ে বেশি হয়েছে কুমিল্লায়, ঘটনার সংখ্যা 182, ময়মনসিংহে এর সংখ্যা 150+। যেখানে সবচেয়ে বেশি প্রতিরোধ হয়েছে আমি সেটা বলছি। সর্বোচ্চ 10 জেলার মধ্যে আরও আছে গাজীপুর, পাবনা, ঝিনাইদহ, ফরিদপুর, সিরাজগঞ্জ, রংপুর, খুলনা ও রাজশাহী। এসব জেলাগুলোতে বাল্যবিবাহের প্রতিরোধ হয়েছে সবচেয়ে বেশি। তো দেখা যাচ্ছে যে গার্জেনরা, অভিভাবক যারা, তারা প্রায় এই ব্যাপারগুলো চিন্তা করেন যে মেয়ের বিয়ে দিলেই মিটে যায়, বা রাস্তায় পোলারা ইফটিজিং করে, অথবা যদি মায়ার লাইন হয়, মায়া ডাঙর হয়েছে, পোলা বিদেশ থাকে, পোলা ভালো চাকরি করে, এই বক্তব্যগুলোর মধ্যে ঘুরপাক খায় বাল্যবিবাহের কারণ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেশে বাল্যবিবাহ যদি রোধ না করা যায়, তাহলে কিন্তু আমরা যে এই যে মাতৃস্বাস্থ্যে এবং শিশু স্বাস্থ্যে যে আমরা যেই একটি ভালো সূচক অর্জন করেছিলাম বাংলাদেশ, যে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে আমাদের, সেটা কিন্তু আবার সেই জেলাও সেই কুদু হয়ে যাবে। সো আমাদের এটা মনে একটু খেয়াল রাখা উচিত, এবং যাদের গ্রামে আত্মীয় স্বজন আছেন এবং যারা গ্রামে যাওয়া আসা করেন, তারা কিন্তু অবশ্যই একটা ব্যাপার বুঝতে হবে যে আপনি যখন যে কোনো জায়গা থেকে যখন যাচ্ছেন, আপনি ধরুন বিদেশে থাকেন, বিদেশ থেকে আপনি যখন যাচ্ছেন, তখন আপনার কথাগুলো আমার ফ্যামিলিতে দেখেছি বা আমি আশেপাশেও দেখেছি, হয়তোবা আপনার কথাগুলো মানুষ শোনে বা মানুষ হয়তো ফু মেরে উড়িয়ে দেয় না। আপনি কিছু বললে সেটা মেবি তারা একটু সেকেন্ড টাইম চিন্তা করে। তো একটু করে যদি ভাবে যদি একটু আগানো যায়, একটু যদি করে যদি নাড়া দেওয়া যায় তাহলে মেবি এটা ভালো হবে। তবে গার্জেনদের কথাটা কিন্তু সত্যি, সেটা হচ্ছে যে দেশে নারীর এবং মেয়েদের নিরাপত্তা কতখানি, সেটা শুধু শহরে নয় একদম রুট লেভেলে গ্রামের, এটা কতখানি আসলে অধিষ্ঠিত সেটার উপরে কিন্তু আসলে এই ব্যাপার সবগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কারণ এটা সত্যি যে যদি অবিবাহিত মেয়ে যা মানে কোথাও যাচ্ছে একসাথে এবং স্পেশালি যদি একা, তাহলে সেটা কিন্তু মেয়েটা নিজেও নিরাপত্তাহীনতায় ভোগে এবং মানে যথেষ্ট ঘটনা আছে প্রমাণিত যে মেয়েটি হয়তো একা বের হয়েছিল বা কোনোভাবে হয়তো কোনো মানে ইফ টিজিং বা অন্য ধরনের টিজিং বা হয়রানির শিকার হয়েছে। তো দেখা যাচ্ছে যে এরকম কিছু প্রমাণিত ঘটনা যখন আসে আশেপাশে হোক নিউজ পেপারে হোক, তখন আপনি যদি একজন মেয়ের অভিভাবক হন তার আপনার ভেতরটা একটু শিউরে উঠবে এবং ও মেয়ে যে সে নিজেও তার নিরাপত্তার কথা চিন্তা করে একটু মুষড়ে যাবে। তো দেখা যাবে যে সেও একটা সময় এই যে মানে যতই তাকে বৃত্তি দেওয়া হোক, যতই তার পড়াশোনার অদম্য ইচ্ছা থাকুক ভেতরে, কিন্তু আপনি যেখানে পড়তে যাবেন স্কুলে, ধরুন বাড়ি থেকে স্কুলে যাচ্ছেন, এই যে এতটুকু রাস্তা, এতটুকু রাস্তার মধ্যে যারা যদি আপনি নিরাপত্তা না পান এবং আপনি যদি ফ্রিলি না যেতে পারেন, থিঙ্ক অ্যাবাউট হিয়ার, এখানে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। এই কারণে মানে স্কুলে যেতে মানে যে ভয় পাওয়া সেটা হয়তো অন্য কারণে হতে পারে, কিন্তু সেই টিজিং ইফ টিজিং বা হয়রানির ভয় কিন্তু কখনো এখানে মানুষ পায় না। তো আমি সেটাই বলছি যে আমাদের দেশে যদি এরকম একটা পরিবর্তন আনা যায় যে এই ব্যাপার মানে এইটা কিন্তু আসলে শুধু মেয়ে বা মেয়ের ফ্যামিলি বা মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজ না, এটা কিন্তু সবার কাজ। অর্থাৎ ইফ টিজিং যে করছে সেই ছেলে, সেই ছেলের পরিবার, আশেপাশের সমাজের লোকজন, মানে যারা এটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখছেন কিন্তু কোনো প্রতিবাদ করছেন না বা চুপ করে বসে আছেন, মানে এইটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ লাগবে এবং সবাই মিলে এই চেঞ্জটাকে তো ইনিশিয়েট করতে হবে। তো আমি হয়তো এমনি পকপক করছি, জ্ঞান দিচ্ছি, মানে এটা হচ্ছে জাস্ট একটা থিঙ্কিং যে এরকমভাবে করলে, সবাই মিলে করলে তাহলে আসলে এইটার একটা ইফেক্ট হিসেবে আমরা হয়তো বাল্যবিবাহর কমে যাওয়ার একটা সূচক দেখব। কারণ দেখুন যথেষ্ট পরিমাণ ইনসেন্টিভ দেওয়ার পরেও কিন্তু বাল্যবিবাহ কমেনি। আমার মনে হয় এটা মেজর কারণ হচ্ছে এই নারী নিরাপত্তা, মেয়েদের অল্প বয়সী মেয়েদের নিরাপত্তা। আসলে আমার মানে শুধু অল্প বয়সী মেয়ে না, অল্প বয়সী মেয়ে, বিবাহিত নারী, সবারই আমাদের এখানে আমাদের দেশে হয়তো নিরাপত্তাটা মানে যথেষ্ট পরিমাণে নেই, আমি যেটা বলবো মানে নট আপ টু দ্য বেঞ্চমার্ক। সো এইটা একটা মেজর কারণ আমাদের, এবং এটা নিয়ে পুরো একটা মানে প্রোগ্রাম নিয়ে এটা নিয়ে কথা বলা যাবে, মানে এটা এতটাই ডমিনেন্ট আমাদের সোসাইটিতে। যাই হোক, আবার চলে এসেছি একটি গান শোনার, একটি দেশের গান শুনি। গানটি গেয়েছেন সুজিত মোস্তফা, তারি বাবার লেখা গান, এবং সুরকার যিনি ছিলেন তিনিও একজন প্রখ্যাত সুরকার, সুজিত মোস্তফা গাচ্ছেন নদীর মাঝে বলে।
বলে এসো নবীন, পাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। সাগরের মাতাল ঘান শুনেছি ফসলের ঐক্যতা। পেয়েছি সাগরের মাতাল গান, শুনেছি ফসলের ঐক্যতা। জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার প্রাণ, জেগেছে বন্দরে এবার প্রাণ। ব্যথাবিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। এইবার খুলে দাও সকল পাল, দু হাতে তুলে নাও কঠিন হাল। এইবার খুলে দাও সকল পাল, দু হাতে তুলে নাও কঠিন হাল। সম্মুখে সুন্দর আগামীকাল, সম্মুখে সুন্দর আগামীকাল, সম্মুখে সুন্দর আগামীকাল। ব্যথাবিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, 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 সোনালি দিন।
Australia is currently affected by some of the worst bushfires ever experienced by our nation, and we could use your help. Radio 4EB will be donating $10,000 to support fire relief in light of this national disaster, and we implore any of our listeners that are in a position to donate as well. Donations can be made through the 4EB website or in person at the office, and donations over $2 are tax deductible. Please give generously in this trying time.
চারিদিক
ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের নতুন সিদ্ধান্তের ব্যাপারে সমর্থন জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরও তিনি চান হ্যারি মেগান দম্পতি রাজ পরিবারের সদস্য হিসেবে রাজকীয় দায়িত্ব পুরোপুরি পালন করুক। হ্যারি ও মেগান দম্পতি গত বুধবার আকস্মিক ঘোষণায় রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়ে স্বনির্ভর জীবনযাপনের জন্য যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা জানান। তাদের ওই ঘোষণায় ব্রিটিশ রাজ পরিবারের তোলপা শুরু হয়, সে সাথে অস্ট্রেলিয়াতেও। তাদের ওই সিদ্ধান্ত থেকে ফেরাতে গতকাল সোমবার ইংল্যান্ডের নরফোক কাউন্টি স্যান্ড্রিংহাম প্রাসাদে হ্যারির সঙ্গে বৈঠক করেন রানী এলিজাবেথ ও তার উত্তরাধিকারীরা। সেইখানে মঙ্গলবার বিবিসি অনলাইনে বলা হয়েছে, বৈঠকে রানী ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেলের নতুন সিদ্ধান্তের ব্যাপারে তার পূর্ণ সমর্থন থাকার কথা তিনি জানিয়েছেন। রানী জানান তিনি চাইছেন হ্যারি ও মেগান রাজ পরিবারের সদস্য হিসেবে পুরো সময় দায়িত্ব পালন করুক, কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি প্রত্যাশা করেন। স্যান্ডিংহামের বৈঠকে হ্যারির বাবা প্রিন্স অফ চার্লস, বড় ভাই জেকব ক্যামব্রিজ, প্রিন্স উইলিয়াম উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে রানী বলেন, স্যান্ডিংহামের বৈঠকটি অত্যন্ত গঠনমূলক হয়েছে। তরুণ পরিবার হিসেবে নতুন জীবনের জন্য হ্যারি ও মেগানের আকাঙ্ক্ষার প্রতি আমি ও আমার পরিবার সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, যদিও আমরা চাই রাজপরিবারের সম্পূর্ণ দায়িত্ব পালনেই তারা যুক্ত থাকুক। পরিবার হিসেবে আরও স্বাধীন জীবনযাপনে তাদের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারছি ও এর প্রতি সম্মান জানাচ্ছি। এরপরও আমার পরিবারের মূল্যবান অংশ হিসেবেই তারা থাকবে। রানী বলেন, সাসেক্সরা অর্থাৎ হ্যারি ও মেগান অবস্থান পরিবর্তনের এই সময়ে ক্যানাডা ও যুক্তরাজ্যে বসবাস করবেন বলে যে সিদ্ধান্ত জানিয়েছেন তাতে তিনি সম্মতি দিয়েছেন। তারা স্পষ্ট করেছেন, নতুন জীবনে তারা সরকারি তহবিলের উপরে নির্ভর করতে চান না। রানী বলেন, এগুলো সমাধান করা আমার পরিবারের জন্য একটি জটিল বিষয়, এই ব্যাপারে আরও কিছু কাজ করা বাকি আছে, তবে আমি কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে বলেছি। হ্যারি মেগান কেন রাজপরিবারের মর্যাদাপূর্ণ দায়িত্ব ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাচ্ছেন তা নিয়ে সারা বিশ্বের মানুষের কৌতূহল তৈরি হয়। এরই মধ্যে গতকাল যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স উইলিয়ামের রূঢ় আচরণের কারণে রাজকীয় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান। তবে ওই প্রতিবেদনের তথ্য ডাহা মিথ্যা উল্লেখ করেই গতকাল হ্যারি ও উইলিয়ামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, পুরোপুরি অস্বীকার করার পরও যুক্তরাজ্যের একটি পত্রিকায় ডিউক অফ সাসেক্স ও ডিউক অফ ক্যামব্রিজের মধ্যকার সম্পর্কের বিষয়ে একটি ভুয়া প্রতিবেদন ছাপানো হয়েছে। মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খুবই যত্নশীল এমন ভাইদের নিয়ে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা অপরাধ ও মারাত্মক ক্ষতিকর। এর আগেও দুই ভাইয়ের মধ্যে বিবাদের বিষয়টি আলোচনায় আসে। এই বিষয়ে গত অক্টোবরে হ্যারিকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, তিনি উইলিয়ামকে খুবই ভালোবাসেন, এই বিষয়ে বিতর্ক করার সৃষ্টি তৈরি করার কোনো কারণ তিনি দেখেন না। 2018 সালে মে মাসে হ্যারি ও মেগানের বিয়ে হয়। এর এক বছরের মাথায় ছেলে আর্চির জন্ম। এই দম্পতিকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে অনেক নেতিবাচক খবর প্রকাশ করা হয়েছে। ভিন্ন দেশেরও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এই ব্যাপারে গণমাধ্যমে বাড়াবাড়ি নিয়েও বিরক্ত হ্যারি ও মেগান। গত বুধবার তারা রাজকীয় দায়িত্ব কমিয়ে এনে নতুন জীবন শুরুর ঘোষণা দেন। তারা উত্তর আমেরিকায় আরও বেশি সময় কাটানো এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ইচ্ছা পোষণ করেন। এতে রানী ও রাজপরিবারের সদস্যরা মর্মাহত হয়েছেন। বলা হচ্ছে, রানীর অবাধ্য হয়ে প্রিন্স হ্যারির ব্রিটিশ রাজপরিবারে যে সংকট তৈরি করেছেন তা দুই মহাদেশে তোলপা সৃষ্টি করেছে। রানী যত দ্রুত সম্ভব ঝামেলা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। আচ্ছা, এই খবরটি অনেক প্রমিনেন্ট ছিল আর কি, মানে বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখেছি, ইয়াতে দেখেছি, অস্ট্রেলিয়া এসছে এবং এটা কী হবে না হবে, হাবিজাবি অনেক কথাবার্তা অনেক দিন ধরে চলছে। তো যেটা হোক, ভালোই হোক, তারা যদি স্বনির্ভর হতে চায় সেই ক্ষেত্রে আমি জানি না আমি কতটুকু মন্তব্য করতে পারি অস্ট্রেলিয়ান সিটিজেন হিসেবে বা একজন বাংলাদেশি সিটিজেন হিসেবে। যা হোক, ভালোই হোক, তবে যেহেতু খবরটি অনেক গরম খবর সেজন্য আপনাদেরকে পড়ে শোনালাম। আরেকটি গান চলে যাচ্ছি, আরতি মুখোপাধ্যায়ের কালজয়ী গান, গেয়েছেন অন্য একজন নতুন শিল্পী। গানটি খুব ভালো গেয়েছে এবং তাই মনে হলো আপনাদেরকে শোনাই গানটি, চলুন। ওগো আশা করি গানটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, একটু খেলার খবর জানিয়ে দিচ্ছি। পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ তিন মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি তিনটি সংস্করণ খেলতে পাকিস্তান যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তান সফরের বিষয়টি ঝুলেছিল অনেকদিন ধরে, দুই বোর্ডের পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য মন্তব্য শোনা গেছে তাদের। বিষয়টি সমাধানে আজ দুবাই আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বসেছিলেন বিসিবি ও পিসিবির প্রধান এবং দুই বোর্ডের প্রধান নির্বাহী। পিসিবি জানিয়েছে এই বৈঠকে বিসিবির সঙ্গে তারা ঐক্যমতে পৌঁছেছে। নতুন সিদ্ধান্তে তিন মাসে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। প্রথমে হবে তিন ম্যাচ সিরিজে তিন টি টি টোয়েন্টি। লাহোরে 24-27 জানুয়ারি হবে টি টোয়েন্টি সিরিজ। টি টোয়েন্টি খেলে বাংলাদেশ দল ফিরে আসবে। কদিনের বিরতি, ফেব্রুয়ারিতে পাকিস্তানে আবার যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট, যেটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নের অংশ। এক টেস্ট খেলে বাংলাদেশ ফিরে আসবে। টেস্টের মধ্যে এবার যোগ হয়েছে একটি ওয়ান ডে। এই ওয়ান ডে আর সিরিজের বাকি টেস্ট খেলতে এপ্রিলে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ। সফরের একটি ওয়ান ডে ও সিরিজের টেস্ট হবে করাচিতে, তারপরে দুঃখিত। সফরের নতুন সূচি অনুযায়ী পিসিবির চেয়ারম্যান এসআর মনে হচ্ছে গর্বিত দুটি বা ক্রিকেট বা খেলোয়াড়দের খেলাটির বৃহস্পাত্রে আমরা একটা আপস্থে পৌঁছাতে পেরে খুব খুশি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তারিখগুলো বলে দিচ্ছি। 24 জানুয়ারি প্রথম টি টোয়েন্টি লাহোরে, 25 জানুয়ারি দ্বিতীয় টি টোয়েন্টি লাহোরে, 27 জানুয়ারি তৃতীয় টি টোয়েন্টি লাহোরে, 27-11 প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি, 13 এপ্রিল ওয়ান ডে ম্যাচ করাচি, 5-9 এপ্রিল দ্বিতীয় টেস্ট করাচি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আগামী অনুষ্ঠান শোনার আবার আমন্ত্রণ রইল। এই অনুষ্ঠান প্রতিদিন আপনারা প্রতি বুধবার শুনতে পারবেন। আপনাদের ভালোবাসে এই অনুষ্ঠান আমরা শুনতে পাচ্ছি, দেখুন কেমন বকবক করে যাচ্ছে। লাস্ট একটি গান দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান শোনার আবার আমন্ত্রণ এলো। শুভ সন্ধ্যা।
তুমি দাঁড়িয়ে সাগরের জলে পাখি দিয়ে কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার এখনো। সামনে তুমি দাঁড়িয়ে কারো হাত জড়িয়ে হাতটা ধরতে পারি না, কাছে টানতে পারি না।
Stay tuned to 4EB FM. We broadcast 50 different languages, preserving the cultural diversity in Southeast Queensland.
Next, the Sri Lankan program.
ශ්‍රීලංකේ ආසන්නනි සුබ සන්ධ්‍යාවක්. අද 2020 වර්ෂයේ ජනවාරි මාසේ 15 වෙනි බදාදා මෙම වර්ෂයේ 3 වෙනි සඳල්ල වැඩසටහන සමගිනුයි අද ඔබ හා එක් වෙන්නේ. සුපුරුදු පරිදි ශ්‍රී ලංකා ෆොයිබී ගුවන්විදුලි දාලේ ශ්‍රී ලාංකීය කණ්ඩායම ඔබ වෙත සෑම බදාදා දිනකම රාත්‍රියේ ගෙනෙන සඳල්ල වැඩසටහන සමගිනුයි ඔබ මේ එක් වෙලා සිටින්නේ. අද වැඩසටහන මෙහෙවන මම හර්ෂ, මට තාක්ෂණයෙන් සහ කතනයෙන් සහය වෙනවා නිරාජ්. අයිබෝන් නිරාජ්.
අයිබෝන් හර්ෂ.
හොඳයි. අසන්නනි, අද දවස ශ්‍රී ලංකාවෙන් බලනවා නම් අද නිවාඩු දිනයක්. ඒ වගේම ඔස්ට්‍රේලියාවට ගිනිගත් දේශයක් වෙලා යන්තන් සිසිල් සුළං සහ සිසිලස දැනෙමින් වර්ෂාව ළඟා වෙන කාලයක්. ඒ සියලු දේවල් එක්කම අද මේ වැඩසටහන අද රාත්‍රියේ මාත් සමග නිරාජ් මැදිරිය රැඳී සිටමින් ඔබ හාදට මළු වෙනවා. අද මෙම වැඩසටහන පුරා හෝරාවක් පුරා ඔබ සමග බෙදා හදාගෙන රසවිඳින්න බලාපොරොත්තු වෙන්නේ මාතෘකා කීපයක් මුල් කරගෙන. එයින් එකක් තමයි අද ලංකාවේ ප්‍රවීණ සහ කෘතහස්ත කලාකරුවෙක් වන ජයලත් මනෝරත්න මහත්මයාගේ අභාවයෙන් අද තමයි ඔහුගේ ආදාහන කටයුතු සිදු කරන්නේ. ඒ නිසා අද මෙම වැඩසටහනෙන් ඔහුගේ කලා ජීවිතයට අගයීමක් සහ ඒ වෙනුවෙන් සිහිකිරීමක් වශයෙන් ඔහුට ගෞරවයක් හැටියට අද දින ඔහු ගැන පොඩි වැඩසටහනක් තබන්නත් බලාපොරොත්තු වෙනවා. ඊට අමතරව අද දැනට ඔස්ට්‍රේලියාවේ ආරම්භ වෙලා තියෙන මේ ඔස්ට්‍රේලියන් ඕපන්, එහෙම නැත්නම් ඔස්ට්‍රේලියන් විවෘත ටෙනිස් තරගාවලිය ගැන තවත් සටහනක් තබනිමින් මිහිරි ගීත කීපයකුත් ජන නිවේදන සහ දැන්වීම් සමගින් ඔබ හා පුරා හෝරාවක් රැඳී සිටින්න බලාපොරොත්තු වෙන තමයි අද අප මේ මැදිරියට එක්ුණේ. හොඳයි නිරාජ්, අද මම මුලින් කිව්වා වගේ අද මේ ලංකාවේ ලාංකිකයන්ට අද නිවාඩු දිනයක්. ඒකට හේතුව තමයි ලංකාවේ තයිපොංගල් දිනේ. අපේ ලාංකික දෙමළ මිතුරන්ගේ ප්‍රීතිමත් තයිපොංගල් දිනයක් වේවා කියලා මම ප්‍රාර්ථනා කරනවා FOIB ගුවන්විදුලි ජාලයේ ශ්‍රී ලංකීය කණ්ඩායම වෙනුවෙන්. ඒත් එක්කම දමිළ මිතුරන් අද ඔවුන්ගේ අස්වනු නෙලාගෙන අලුත් සහලෙන් කිරිත් එක්ක බතක් හදලා අකුරු කෑල්ලක් එක්ක කන දවස පාරම්පරික විදිහට කියනවා නම්. ඒත් අමතරව මේ තමයි දෙමළ දින දර්ශනයේ පළවෙනි දිනේ හැටියට ඒගොල්ලෝ සලකන්නේ. මූලික වශයෙන්ම මේ තයිපොංගල් දිනෙන් ඔවුන් බලාපොරොත්තු වෙන්නේ ඔවුන්ගේ අස්වැනු නියම ආකාරයෙන් ඔවුන් බලාපොරොත්තු විදිහට ලබා දීම, ඔවුන්ගේ ගෙදරට ගෙන දීමට උපකාර වුණු සූර්යාට, සූර්ය දෙවියාට ස්තුති කරන්න තමයි මෙම තයිපොංගල් දිනේ ඔවුන් යොදාගෙන තියෙන්නේ. පුරා දින හතරක් පුරා මෙම තයිපොංගල් දිනේ පැවැත්වෙනවා. 18 වෙනිදා තමයි මේ කානම් පොංගල් දිනේ මෙම තයිපොංගල් උත්සවය අවසන් වෙන්නේ. ඉතින් ලංකාවේ දෙමළ මිතුරනුත් දකුණු ඉන්දියාවේ දෙමළ ජාතිකයනුත් මෙම දිනය එතමත්